আল্লাহ এক বার্তা অধ্যায় ১৯। কুরবানির নিয়ম। রক্তের মধ্যে প্রাণ আছে বলেই তা গুনাহ ঢাকা দেয়। মাবুদ আল্লাহ লেবীয় ১৭:১১। প্রথম পরিবারের ইতিহাস পয়দায়েশ পুস্তকের চতুর্থ অধ্যায়ে লিপিবদ্ধ আছে। এখান থেকেই আমরা প্রথম জানতে পারি যে যখন আদম ও হাওয়াকে এদন বাগান থেকে বের করে দেওয়া হয়, তখন সম্পূর্ণ মানব জাতিকেই বের করে দেওয়া হয়। তাদের যত বংশধর জন্মগ্রহণ করবে এবং বৃদ্ধি প্রাপ্ত হবে, তারা অভিশপ্ত পৃথিবীর শয়তানের বা শত্রুর নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। প্রথম জাত গুনাহগার। আদম তার স্ত্রী হাওয়ার কাছে গেলে পর হাওয়া গর্ভবতী হলেন, আর কাবিল নামে তার একটি ছেলে হল। তখন হাওয়া বললেন, মাবুদ আমাকে একটি পুরুষ সন্তান দিয়েছেন। পয়দায়েশ ৪:১। কাবিল নামের অর্থ হল অর্জন করা। প্রথম সন্তান জন্ম দেওয়ার যন্ত্রণা ও কষ্টের মধ্যেও হাওয়া বলে উঠলেন, মাবুদ আমাকে একটি পুরুষ সন্তান দিয়েছেন। সম্ভবত তিনি ভেবেছিলেন যে কাবিলই হচ্ছে সেই ওয়াদা করা নাজাদদাতা যাকে আল্লাহ পাঠিয়েছেন, যেন তাদেরকে সেই গুনাহের মৃত্যুজনক পরিণতি থেকে উদ্ধার করে। হাওয়ার এই বিশ্বাসটি ঠিক ছিল যে ওয়াদা করা নাজাদদাতা মাবুদের কাছ থেকে আসবেন। তিনি এই বিশ্বাসেও ঠিক ছিলেন যে মসীহ স্ত্রীলোকের বংশের হবেন। কিন্তু যদি তিনি ভেবে থাকেন যে তার স্বামীর বংশ থেকে ওয়াদা করা নাজাদদাতা আসবেন, তাহলে তিনি ভুল ভেবেছেন। এই ধরনের ভুল ধারণা খুব শীঘ্রই পরিষ্কার হয়ে উঠল। আদম ও হাওয়া খুব শীঘ্রই আবিষ্কার করল যে তাদের প্রিয় ছোট প্রথমজাত সন্তানের জন্মগত গুনাহের স্বভাব ছিল। কাবিল স্বভাবগতভাবেই গুনাহ করেছিলেন। সে নিজের ইচ্ছা ও গর্ব প্রদর্শন করেছিল, যেভাবে শয়তান ও তার পিতামাতা করেছিল। কাবিল প্রতিজ্ঞাত নাজাদদাতা ছিলেন না, তিনি শুধুমাত্র আরেকজন অসহায় গুনাহগারের মতোই ছিলেন যার উদ্ধার পাওয়া প্রয়োজন। এরপরে আদম ও হাওয়ার দ্বিতীয় পুত্রের জন্ম হল এবং মানবজাতির পরিণতি বাস্তবিকভাবে কি হতে যাচ্ছে তা বুঝতে পারলেন। পরে তার গর্ভে কাবিলের ভাই হাবিলের জন্ম হল। পয়দায়েশ ৪:২। আদম ও হাওয়া তাদের দ্বিতীয় সন্তানের নাম দিলেন হাবিল, যার অর্থ হল শূন্যতা বা কিছুই না। ধার্মিক সন্তান জন্ম দেওয়ার কোনো উপায়ই তাদের ছিল না। গুনাহগারদের জন্য প্রতিজ্ঞাত নাজাদদাতা আদমের গুনাহপূর্ণ বংশের মধ্য দিয়ে আসতে পারে না। একসাথে আদম ও হাওয়া শুধুমাত্র তাদের মতো আর একজনই গুনাহগারেরই জন্ম দিতে পারত, যদিও গুনাহের শাস্তি থেকে তাদেরকে রক্ষা করতে কোনো ধার্মিক ব্যক্তির প্রয়োজন হয়, তাহলে তাকে অবশ্যই মাবুদের কাছ থেকে আসতে হবে। আমরা পয়দায়েশ পুস্তকের প্রথম অধ্যায়ে শিখেছি যে প্রথম পুরুষ ও স্ত্রীলোক আল্লাহর প্রতিমূর্তিতে এবং আল্লাহর মতো করে সৃষ্টি করা হয়েছিল। এই দারুণ সুযোগের মধ্যে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার দায়িত্বটাও অন্তর্ভুক্ত ছিল। আদম হাওয়া এবং তাদের বংশধরদের জন্য আল্লাহর ইচ্ছা ছিল এই যে তারা তাদের সৃষ্টিকর্তার পবিত্র এবং মহব্বতের চরিত্রের প্রতিফলন করবে। যাই হোক, যখন আদম ও হাওয়া তাদের সৃষ্টিকর্তার অবাধ্য হওয়ার সিদ্ধান্ত নিল, তখনই তারা তার চরিত্রকে প্রতিফলন করা বন্ধ করে দিল। তৎক্ষণাৎ তারা আল্লাহ কেন্দ্রিক থেকে স্বকেন্দ্রিক হয়ে পড়ল এবং তারা তাদের মতো করেই সন্তান জন্ম দিল। আদমের ছেলে ও মেয়ে জন্ম নিল, তারা ভিতরে ও বাইরে আদমের মতোই ছিল। পয়দায়েশ ৫:৩-৪। উলফ প্রবাদে বলা আছে, একটি নিয়ন্ত্রিত হরিণ কখনোই ভিন্ন বংশধরের জন্ম দেয় না। একইভাবে গুনাহগার পিতা মাতাও ধার্মিক বংশ সৃষ্টি করতে পারে না। কিতাব বলে, একটি মানুষের মধ্য দিয়ে গুনাহ দুনিয়াতে এসেছিল এবং সেই গুনাহের মধ্য দিয়ে মৃত্যুও এসেছিল। সব মানুষ গুনাহ করেছে বলে এইভাবে সকলের কাছেই মৃত্যু উপস্থিত হয়েছে। রোমিও ৫:১২। গুনাহগারদের ইবাদত। হাবিল ভেড়ার পাল চরাত আর কাবিল জমি চাষ করত। পরে এক সময়ে কাবিল মাবুদের কাছে তার জমির ফসল এনে কোরবানি করল। হাবিলও তার পাল থেকে প্রথম জন্মেছে এমন কয়েকটি ভেড়া এনে তার চর্বিযুক্ত অংশগুলো কোরবানি দিল। পয়দায়েশ ৪:২-৪। কাবিল ছিল কৃষক এবং হাবিল ছিল একজন মেষপালক। যদিও গুনাহের প্রভাব তাদের চারিপাশে এবং তাদের মধ্যে ছিল, তবুও তারা আল্লাহর সৃষ্টির মহিমার মধ্যে ছিল এবং তার মহব্বতের যত্নের মধ্যে ছিল। যদিও কাবিল ও হাবিল উভয় গুনাগার ছিল, তবুও আল্লাহ তাদেরকে মহব্বত করতেন এবং চাইতেন যেন তারা তাকে জানতে পারে এবং তার ইবাদত করতে আসে। যাই হোক, এটা ঘটার জন্য তাদের গুনাহের জন্য একটি প্রতিকারের প্রয়োজন ছিল। আল্লাহ পবিত্র এবং যারা তার ইবাদত করে তাদেরকে রুহে ও সত্যে ইবাদত করতে হবে। ইহোন্না 4:24। স্পষ্টভাবে এই বালকেরা তাদের পিতামাতা দ্বারা ভালোভাবে শিক্ষাপ্রাপ্ত ছিল, যারা একসময় তাদের সৃষ্টিকর্তার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক উপভোগ করেছিল। কাবিল ও হাবিল উভয়ই বুঝতে পেরেছিল যে গুনাহ ছিল একটি সমস্যা যা তাদেরকে আল্লাহর কাছে আসতে বাধা দিচ্ছিল। তাদের পিতামাতার মতো তারাও আল্লাহর উপস্থিতি থেকে বাইরে ছিল। যদি আল্লাহর সঙ্গে তাদের সম্পর্ক থাকতে হতো তাহলে তা আল্লাহর কাছ থেকে আসতে হতো। সুসংবাদ ছিল এই যে আল্লাহ একটি উপায় উন্মুক্ত করেছিলেন যার মধ্য দিয়ে কাবিল ও হাবিল তাদের গুনাহকে ঢাকতে পারত যদি তারা তাকে বিশ্বাস করে এবং তার স্থাপিত পদ্ধতিতে তার কাছে আসে। আসেন বর্ণনাটি আরেকবার শুনি। পরে একসময় কাবিল মাবুদের কাছে তার জমির ফসল এনে কোরবানি করল। হাবিলও তার পাল থেকে প্রথম জন্মেছে এমন কয়েকটা ভেড়া এনে তার চর্বিযুক্ত অংশগুলো কোরবানি দিল। মাবুদ হাবিল ও তার কোরবানি কবুল করলেন, কিন্তু কাবিল ও তার কোরবানি কবুল করলেন না। এতে কাবিলের খুব রাগ হল এবং সে মুখ কালো করে রইল। পয়দায়েশ 4:3-5। ভালো করে উপস্থাপন করা যে কোনো গল্পের সমস্ত বিস্তারিত বর্ণনা সঙ্গে সঙ্গে দেওয়া হয় না। এই বর্ণনাটি শুধুমাত্র বলে যে কাবিল ও হাবিল কি করেছিল, তারা যা করেছিল তা তারা কেন করেছিল তা কিতাবের অন্য স্থানে ব্যাখ্যা করা আছে। উভয় যুবকেই একমাত্র সত্য আল্লাহর ইবাদত করতে চেয়েছিল। প্রত্যেকেই আল্লাহর কাছে একটি কোরবানির উপহার আনল। কাবিল কিছু হৃদয়স্পর্শী বাছাই করা ফলমূল এবং শাকসবজি নিয়ে আসল যা সে সযত্নে চাষ করেছিল। হাবিল নিয়ে আসল কিছু নির্দোষ নিষ্কলঙ্ক ভেড়া, সেগুলো সে হত্যা করল এবং পাথরের বেদি তৈরি করে সেগুলোর উপরে সেই মাংসগুলো পুড়িয়ে দিল। বাহিক্য দিক থেকে হাবিলের রক্তমাখা কোরবানি ছিল নিষ্ঠুর এবং আতঙ্কজনক, যেখানে কাবিলের চাষাবাদ করা কোরবানি ছিল সুন্দর ও মর্মপস্বী। তবুও কিতাবে বলা হয়েছে মাবুদ হাবিল ও তার কোরবানি কবুল করলেন, কিন্তু কাবিল ও তার কোরবানি কবুল করলেন না। এতে কাবিল খুবই রাগ করলেন এবং মুখ কালো করে বসে রইলেন। পয়দায়েশ 4:4-5। কেন আল্লাহ হাবিলের কোরবানি গ্রহণ করলেন কিন্তু কাবিলেরটা গ্রহণ করলেন না? হাবিল আল্লাহর পরিকল্পনাকে বিশ্বাস করতেন, কাবিল করতেন না। কাবিলের ঈমান এবং ভেড়া। কিতাব আমাদের বলে যে হাবিল ঈমান সহকারে আল্লাহর কাছে এসেছিল যখন আল্লাহ তার প্রত্যাশাকে কাবিল ও হাবিলের কাছে প্রকাশ করেছিলেন। ঈমানের জন্য কাবিলের, যে আল্লাহর পরিকল্পনায় ঈমান আনে নাই, ঈমানের জন্য কাবিলের চেয়ে হাবিলের কোরবানি আল্লাহর চোখে আরো ভালো ছিল। তার ঈমানের জন্যই আল্লাহ তার কোরবানি কবুল করে তার বিষয়ে এই সাক্ষ্য দিয়েছিলেন যে তিনি ধার্মিক। ঈমান ছাড়া আল্লাহকে সন্তুষ্ট করা অসম্ভব। ইব্রানি 11:4-6। যে ঈমান আল্লাহকে সন্তুষ্ট করে সেটি হল এমন ঈমান যা তার পরিকল্পনাকে বিশ্বাস করে ও নির্ভর করে। যখন আদম ও হাওয়া গুনাহ করল তখন গুনাহের কবল থেকে মুক্ত হওয়ার জন্য তারা নিজেরা যে প্রচেষ্টা চালিয়েছিল আল্লাহ তা প্রত্যাখ্যান করলেন। তার পরিবর্তে আল্লাহ একটি পশুকে কোরবানি দিলেন এবং আদম ও হাওয়ার গুনাহ ও লজ্জা ঢাকা দেওয়ার ব্যবস্থা করলেন। নির্দোষ পশুদেরকে হত্যা করার মধ্য দিয়ে আল্লাহ তাদেরকে এই শিক্ষা দিচ্ছিলেন যে গুনাহ যে বেতন দেয় তা মৃত্যু, কিন্তু আল্লাহ যা দান করেন তা আমাদের হযরত ঈসার মধ্য দিয়ে অনন্ত জীবন। রোমিও 6:23। পরবর্তীতে হাবিল ও কাবিলও এই একই শিক্ষা পেয়েছিলেন। কিন্তু মাত্র একজন তা বিশ্বাস করেছিলেন। হাবিল বিশ্বাসে পদক্ষেপ নিয়েছিলেন, নম্রতা ও বাধ্যতার সাথে তিনি মাবুদকে একটি স্বাস্থ্যবান প্রথমজাত মেষ উপহার দিয়েছিলেন। কল্পনা করুন যে হাবিল মেষের মাথার উপর তার হাত রাখছে এবং নম্রতার সাথে মাবুদকে শুক্রিয়া জানাচ্ছেন। যদিও হাবিল মৃত্যুজনক শাস্তির যোগ্য, কিন্তু তবুও আল্লাহ এই মেষের রক্ত গ্রহণ করে গুনাহের অস্থায়ী মূল্য পরিশোধ করবেন। পরবর্তীতে হাবিল ছুরি নিলেন এবং এই শান্ত পশুর গলা চিরে দিলেন এবং দেখছিলেন যে এর জীবন্ত রক্ত স্পন্দিত হচ্ছে। মেষ কোরবানি দেওয়ার মধ্য দিয়ে হাবিল আল্লাহর পবিত্র চরিত্র এবং গুনাহ ও মৃত্যুর যে নিয়ম তাকে সম্মান জানালেন। হাবিলের বিশ্বাসের দরুন আল্লাহ হাবিলের গুনাহ ক্ষমা করে দিলেন এবং তাকে ধার্মিক বলে গণ্য করলেন। হাবিল গুনাহের শাস্তি থেকে মুক্ত ছিল, কারণ সেই শাস্তি নির্দোষ মেষশাবক বহন করেছিল। হাবিলের কোরবানি সেই পরিপূর্ণ কোরবানির দিকে ইঙ্গিত দেয় ও চিহ্নিত করে যা আল্লাহ পাক ওয়াদা করেছেন, যেন তার মধ্য দিয়ে সমস্ত দুনিয়ার গুনাহ মুক্ত হয়। এই কারণেই মাবুদ হাবিলের কোরবানি গ্রহণ করলেন এবং তাকে সম্মান জানালেন। কাবিলের কাজ ও কর্ম। এরপর আসে কাবিলের বিষয়। তিনি কতটাই না ধার্মিক ব্যক্তি ছিলেন। তিনি মাবুদের সামনে তার নিজের হাতে কষ্ট করে চাষ করা বিভিন্ন শ্রেণীর কিছু আকর্ষণীয় সবজি ও ফলমূল নিয়ে আসলেন, কিন্তু মাবুদ কাবিল ও তার কোরবানিকে প্রত্যাখ্যান করলেন। কাবিলের ভুল এটা ছিল না যে তিনি মিথ্যা আল্লাহর ইবাদত করেছিলেন, কিন্তু তিনি সত্য আল্লাহর সামনে মিথ্যা ইবাদত করেছিলেন। তার সৃষ্টিকর্তার কাছে বিশ্বাস সহকারে না এসে বরং কাবিল তার নিজের ধারণা ও প্রচেষ্টা নিয়ে এসেছিল। আল্লাহ কাবিলের পিতামাতার নিজেদের চেষ্টায় ডুমুর গাছের পাতা দিয়ে লজ্জা ঢাকার বিষয়টি গ্রহণ করেন নাই। ঠিক একইভাবে সবজি দিয়ে নিজ প্রচেষ্টায় করা কোরবানি তিনি গ্রহণ করবেন না। কিছুটা যুক্তি আছে, কিন্তু কাবিলের যা ছিল সে তাই নিয়ে এসেছিল। আল্লাহ কাবিলের কি ছিল সেটি বিবেচনা করেননি। তিনি চেয়েছিলেন যেন কাবিল মৃত্যুজনক শাস্তির মূল্য হিসাবে মেষের রক্তের ভিত্তিতে তাকে বিশ্বাস করে এবং তার ইবাদত করে। যদি কাবিলের মেষ না থাকত, তাহলে সে কিছু মেষ হাবিলের কাছ থেকে সবজির বিনিময়ে কিনতে পারত, অথবা নম্রতার সাথে সে হাবিলের বেদির সামনে মাবুদের কাছে আসতে পারত যেখানে মেষের রক্ত পতিত হয়েছে। কিন্তু কাবিলের এর জন্য অনেক গর্ব ছিল। তিনি আল্লাহর ইবাদত করার জন্য নিজের কাজের উপর নির্ভর করতে পছন্দ করল। এই কারণেই আল্লাহ কাবিল ও তার কোরবানি গ্রহণ করেন নাই। গুনাহের ঋণ। কেন আল্লাহ মাবুদ নিঃশর্ত বা অনাপেক্ষিত ছিলেন? কেন তিনি হাবিলের মেষ কোরবানিকে গ্রহণ করলেন? কেন আল্লাহ মাবুদ নিঃশর্ত ছিলেন? কেন তিনি হাবিলের মেষ কোরবানিকে গ্রহণ করলেন কিন্তু কাবিলের সজীব শাকসবজিকে গ্রহণ করলেন না? আল্লাহ খুব সাধারণ কারণেই কাবিলের কোরবানিকে প্রত্যাখ্যান করেছেন, আর কারণটি হল গুনাহের শাস্তি হচ্ছে মৃত্যু, নিজের কোনো প্রচেষ্টা নয়। গুনাহ এবং মৃত্যুর নিয়ম যা তিনি আদমের ক্ষেত্রে প্রয়োগ করেছিলেন তার কোনো পরিবর্তন হয় নাই। যারাই আল্লাহর নিয়ম ভঙ্গ করবে তাদেরকে সেই ঋণের মূল্য মৃত্যুর মধ্য দিয়ে পরিশোধ করতে হবে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ন্যায় বিচারক কখনোই কোনো নিয়ম ভঙ্গকারীর জন্য হালকা শাস্তির ব্যবস্থা করবেন না। গুনাহের যে ঋণ তা কোনো আত্মপ্রচেষ্টা বা ভালো কাজ বা আন্তরিকতা দিয়ে পরিশোধ করা যায় না। দৃষ্টান্তস্বরূপ ধরে নিন, একটি বড় ব্যাংক আমাকে কয়েক লক্ষ টাকা ঋণ দিয়েছে। এই বিশাল পরিমাণ টাকা আমি কোথাও বুদ্ধিমত্তার সাথে বিনিয়োগ না করে অযথা উড়িয়ে দিলাম এবং ঋণ পরিশোধে ব্যর্থ হলাম। পুলিশ আমার বাড়িতে এলো এবং আমাকে আটক করল। কোর্টে আমি বিচারককে বললাম, আমি আমার জীবনে কখনোই এই ঋণের টাকা পরিশোধ করতে পারব না যা আমি নিয়েছি, কিন্তু এই অর্থনৈতিক ঋণ পরিশোধ বা মুছে ফেলার একটি পরিকল্পনা আমার আছে। প্রত্যেকদিন আমি ব্যাংকের সভাপতি বা প্রেসিডেন্টকে এক বোল ভাত দিব। সপ্তাহের একদিন আমি এক বেলার খাবার না খেয়ে কোনো এক দরিদ্রকে তা দিব। সেই সাথে আমি আনুষ্ঠানিকভাবে প্রতিদিন কয়েকবার করে গোসল করব, যেন ঋণের যে লজ্জা তা আমার শরীর থেকে ধুয়ে যায়। এগুলো আমি করতেই থাকব যতদিন পর্যন্ত না আমার ঋণ শোধ হয়। বিচারক কি আমার এই যুক্তিহীন ব্যবস্থা বা পদ্ধতিগুলো ঋণ পরিশোধের উপায় হিসাবে গ্রহণ করবেন? কখনোই না। একইভাবে এই দুনিয়ার বিচারকও গুনাহের ঋণ পরিশোধের জন্য মোনাজাত, রোজা এবং ভালো কাজকে অনুমোদন দিবেন না। গুনাহের মূল্য পরিশোধ করার মাত্র একটাই উপায় রয়েছে, আর তা হচ্ছে মৃত্যু আল্লাহর কাছ থেকে অনন্তকালীন বিচ্ছিন্নতা। গুনাহ ও মৃত্যুর যে নিয়ম, তার থেকে এই অসহায় গুনাহগারকে কি উদ্ধারের কোনো উপায় আছে? আল্লাহকে অনেক শুক্রিয়া, উপায় আছে। কোরবানির নিয়ম, আমি তাস খেলি না, কিন্তু আমি জানি যে কিছু কিছু তাস আছে যা অন্য তাসকে হারিয়ে দেয়। তাসের যে মূল্য নির্ধারণ করা আছে, সেই জন্য কিছু তাস অন্য কম মূল্যের তাসের উপর জয়লাভ করে। পুরাতন নিয়মের দানিয়াল এবং ইস্টের পুস্তকে বলা হয়েছে যে আগেরকার বাদশারা যে নিয়ম তৈরি করত, তা মিডিয়া ও পাশিকদের আইন অনুসারে পরিবর্তন করা বা বদলানো যেত না। দানিয়াল 6:8। যদি বাদশাহ কোনো আইনের উপর জয়লাভ করতে চাইতেন, তাহলে সেই আইন বাতিল করার পরিবর্তে তিনি আরেকটি শক্ত বা কঠিন আইন প্রতিষ্ঠা করতেন, যেন সেই পুরাতন আইনকে দাবিয়ে রাখতে পারে। একই রকমভাবে শুরু থেকেই গুনাহ ও মৃত্যুর নিয়মের উপর আল্লাহ ধার্মিকতার বিজয় আনার জন্য আরেকটি শক্তিশালী আইন আনতে হল, যার নাম গুনাহের কোরবানির নিয়ম, লেবীয় 6:25, অথবা এটিকে অন্যভাবে যোগাযোগ কোরবানির নিয়মও বলা হয়, লেবীয় 7:11। আল্লাহ, যিনি তার সমস্ত আইন বহাল রাখেন, তিনি কোরবানির নিয়ম প্রতিষ্ঠিত করেছেন যাতে তা বৈধভাবে গুনাহ ও মৃত্যুর নিয়মের উপর জয়লাভ করতে পারে। কোরবানি উৎসর্গের নিয়ম হচ্ছে গুনাহগারদের প্রতি রহমতের আইন, যেখানে একই সাথে তা গুনাহের বিরুদ্ধে ন্যায় বিচারও নিয়ে আসে। আল্লাহ কেন রহমত ও ন্যায় বিচারের পরিপূর্ণ সময় বজায় রেখেছেন, তা পুনরাবৃত্তির জন্য 13 অধ্যায় দেখুন। রক্ত কোরবানি নিয়ম আল্লাহর এমন একটি উপায় যার মধ্য দিয়ে গুনাহগারের শাস্তি না হয়ে গুনাহগারের শাস্তি হয়। এখানে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন যে কিভাবে তা ঘটে, কারণ রক্তেই থাকে প্রাণীর প্রাণ। সেই জন্যই তোমাদের প্রাণের পরিবর্তে আমি তা দিয়ে কোরবান গাহের উপরে তোমাদের গুনাহ ঢাকা দেবার ব্যবস্থা দিয়েছি। রক্তের মধ্যে প্রাণ আছে বলেই তা গুনাহ ঢাকা দেয়, লেবীয় 17:11। এই নিয়মটি দুইটি মৌলিক নীতিমালা ধারণ করে। এক, রক্তে প্রাণ থাকে। আল্লাহ বলেছেন রক্তের মধ্যেই প্রাণীর প্রাণ থাকে। কিতাব যা হাজার হাজার বছর আগে ঘোষণা দিয়েছে, বর্তমান বিজ্ঞান তা নিশ্চিত করেছে, একটি প্রাণীর রক্তের মধ্যেই তার প্রাণ থাকে। স্বাস্থ্যবান রক্ত জীবন দীর্ঘায়ু করতে ও অপ্রয়োজনীয় সমস্ত দূষিত বিষয় পরিষ্কার করতে তা সরবরাহ করে থাকে। রক্ত খুবই মূল্যবান। রক্ত ছাড়া যে কোনো মানুষ বা পশু মৃত। গুনাহের বেতন মৃত্যু। আল্লাহ আরও বলেছেন রক্তের মধ্যে প্রাণ আছে বলেই তা গুনাহ ঢাকা দেয়। ঢেকে দেওয়ার যে ইংরাজি শব্দ, তা হিব্রু শব্দ কাফফার থেকে এসেছে, যার অর্থ হল আবরণ তৈরি করা, বাদ দেয়া, পরিষ্কার করা, ক্ষমা করা এবং সমন্বয় করা। শুধুমাত্র রক্ত ঢালার মধ্য দিয়েই গুনাহগাররা পরিষ্কৃত হতে পারেন এবং তাদের ধার্মিক ও ন্যায় বিচারক সৃষ্টিকর্তার সাথে মিলিত হতে পারে। যেহেতু গুনাহের শাস্তি হল মৃত্যু, তাই আল্লাহ বলেছেন যে তিনি কোরবানি হিসাবে রক্ত গ্রহণ করবেন, যা মানুষের গুনাহকে ঢেকে দিবেন এবং মূল্য পরিশোধ করবে। একটি বিকল্প, কোরবানির নিয়মে যে মৌলিক নীতিমালা থাকে, এক কথায় বলা যেতে পারে একটির বদলে আরেকটি। একজন গুনাহগারের পরিবর্তে একটি নির্দোষ পশুকে হত্যা করা। মসীহের দুনিয়াতে আসার পূর্বে মাবুদ আদমের বংশধরদেরকে এটা জানিয়েছেন যে তিনি অস্থায়ী বা স্বল্পকালের জন্য উপযুক্ত কোনো পশু, যেমন মেষ, ভেড়া, ছাগল বা মহিষের রক্তকে গুনাহের মূল্য হিসাবে গ্রহণ করবেন, এমনকি কবুতর ও ঘুঘুর ছানাকেও উৎসর্গ করা যাবে। ধনী কি দরিদ্র, ভালো কি খারাপ ব্যক্তি, তাতে কিছু যায় আসে না। সবাইকে আল্লাহর কাছে আসতে হলে তাদেরকে গুনাহকে চিহ্নিত করতে হবে এবং বিশ্বাস করতে হবে যে আল্লাহ রক্তের বিনিময়ে তাদের গুনাহের ক্ষমা দান করবেন। যে পশুটাকে কোরবানি দেওয়া হবে তাকে ত্রুটিমুক্ত বা নিখুঁত হতে হতো। সেটির কোনো রোগ, হাড় ভাঙা, কাটা বা দাগ পড়া থাকা যাবে না। এটি নিখুঁততার নিদর্শন ছিল। গুনাহগার ব্যক্তিকে কোরবানি উৎসর্গ করার জন্য পশুর মাথার উপর হাত রাখতে হতো এবং হত্যা করতে হতো। এটি হচ্ছে গুনাহের কোরবানি। এরপর পশুর ভুঁড়ি বেদিতে পোড়ানো হতো। এই ধরনের কোরবানির ফলাফল সম্পর্কে মাবুদ আল্লাহ কি বলেছেন? তার গুনাহ তাতে তাকে মাফ করা হবে। লেবীয় 4:23-26। যখন গুনাহগার ব্যক্তি তাদের হাত নির্দোষ পশুর উপর রাখে, তখন চিহ্নস্বরূপ তাদের গুনাহ পশুর উপর গিয়ে বর্তায়। তখন সেই গুনাহ বহনকারী পশু সেই ব্যক্তির স্থানে শাস্তি বা মৃত্যুবরণ করে, গুনাহগারের ক্ষমা হয়। প্রতিস্থাপনের নীতিমালা অনুসারে গুনাহের শাস্তি হয় এবং গুনাহগারের ক্ষমা হয়। গুনাহগারের মৃত্যুজনক যে শাস্তি তা গুনাহগারের পরিবর্তে একটি নির্দোষ পশুর উপর বর্তায়। গুনাহের কোরবানির নিয়ম গুনাহগারকে এই শিক্ষা দেয় যে আল্লাহ পবিত্র এবং রক্তপাত একটি মৃত্যুজনক শাস্তি, এবং রক্তপাত একটি মৃত্যুজনক শাস্তি ছাড়া গুনাহের মাফ অর্থাৎ গুনাহের শাস্তি দূর করা হয় না। ইব্রানী 9:22 কিতাবুল মুকাদ্দাস। পশু কোরবানির মধ্য দিয়ে আল্লাহ গুনাহের বিরুদ্ধে ন্যায় বিচার করেছেন এবং অসহায় গুনাহগারদের যারা তাকে এবং তার পরিকল্পনায় বিশ্বাস করেছিল তাদের প্রতি রহমত দেখিয়েছেন। এই কারণে মাবুদ সেদিন তার লোকদেরকে 10টি শরীয়ত দিয়েছিলেন। তিনি তাদেরকে স্মরণ করিয়ে দিয়েছিলেন যে তার আইন অমান্য বা ভঙ্গ করার মধ্য দিয়ে যে গুনাহ তারা করেছিল তা থেকে মুক্ত হওয়ার এবং আল্লাহর কাছে মানুষের ফিরে আসার জন্য কোরবান গাহের উপর তাদেরকে রক্তপাতের কোরবানি বা উৎসর্গ করতে হবে। তোমরা মাটি দিয়ে আমার জন্য একটা কোরবান গাহ তৈরি করবে, আর তার উপর তোমাদের পোড়ানো কোরবানি এবং যোগাযোগ কোরবানির গরু ছাগল ভেড়া কোরবানি দেবে। যেসব জায়গায় আমি আমার নাম স্মরণ করিয়ে দেবার ব্যবস্থা করব সেই সব জায়গায় আমি উপস্থিত হয়ে তোমাদের দোয়া করব। হিজরত 20:24। গুনাহের জন্য রক্ত কোরবানির প্রধান উদ্দেশ্য ছিল যতদিন পর্যন্ত না প্রতিজ্ঞাত মসীহের আগমন ঘটে ততদিন গুনাহের বিরুদ্ধে আল্লাহর যোগ্য মূল্য দেওয়ার দৃষ্টান্ত স্থাপন করা। মসীহের উদ্দেশ্য ছিল কোরবানির আইনের সত্যিকারের যে অর্থ তা পূর্ণ করা। আল্লাহর বিবেচনায় একজন মানুষের প্রাণের মূল্য সমস্ত পৃথিবীর পশুদের প্রাণের চেয়েও বেশি। পশুদেরকে আল্লাহর সুরতে বা আল্লাহর মতো করে সৃষ্টি করা হয় নাই। পশুদের অনন্তকালীন রূহ বলে কিছু নেই। সুতরাং মানুষের গুনাহের ঋণের মূল্য হিসাবে পশুর রক্ত ছিল একটি চিহ্ন মাত্র। পুরাতন নিয়মে যত পশু কোরবানির বর্ণনা আছে হাবিলের মেষ কোরবানির ঘটনা ছিল তার মধ্যে প্রথম, এবং সেখানে আমরা দেখতে পাই যে ইমানদারগণ নির্দোষ। নিখুঁত পশুর রক্ত কোরবান গাহে ঢালার মধ্য দিয়ে আল্লাহর কাছে ইবাদত করতে আসতেন। এই সমস্ত পশু কোরবানির ঘটনার মধ্যে একটি কোরবানির ঘটনা সবচেয়ে বেশি সমাদৃত। এটি হচ্ছে সেই ঘটনা যা সমস্ত দুনিয়ার মুসলমানগণ প্রতি বছর স্মরণ করেন বা পালন করেন।